বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 18 জুলাই, 3 শ্রাবণ এবং ফার্সি 27 তীর। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজ এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত থাকবে পশ্চিম এশিয়ায় বাইডেনের ব্যর্থ সফরের প্রেক্ষাপটে পুতিনের আসন্ন সফরের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সিইসি সহ রাজনীতিবিদদের প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। সমগ্র ইরান জুড়ে আজ ঈদে গাদের উদযাপিত, মিষ্টি ও উপহার সামগ্রী বিতরণ। পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে কিন্তু সিদ্ধান্ত নেই কামাল খাররাজি। পরমাণু অস্ত্র তৈরির সামর্থ্য থাকার অর্থ তৈরি করা নয়, রাশিয়া। বাংলাদেশে বিদ্যুৎ সংকট মোকাবেলায় কাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং জম্মু কাশ্মীরের পুঞ্চে গ্রেনেড বিস্ফোরণে সেনা ক্যাপ্টেন ও জেসিও নিহত, আহত আরও 4 জন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। আজ সমগ্র ইরান জুড়ে আনন্দ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মুসলমানদের মহান ঈদে গাদির। মিছিল, শোভাযাত্রা এবং মিষ্টি ও উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এই দিবসটি। গাদিরে খোম মক্কা ও মদিনার মধ্যবর্তী একটি স্থানের নাম। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পর এই দিনে হজরত আলী আলাইহিসাল্লামকে তাঁর পরবর্তী ওলি বা নেতা হিসেবে ঘোষণা করেছিলেন। মহান আহলে বাইত আলাইহিমুসসালাম প্রেমীরা দিনের পরিপূর্ণতার নিয়ামতপূর্ণ এই দিবসকে ঈদ হিসেবে উদযাপন করেন। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, এই ঈদ উপলক্ষে সমগ্র ইরান জুড়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ইরানের জনগণ রাস্তায় রাস্তায় প্যান্ডেল বানিয়ে শরবত, মিষ্টি বিতরণ করে উপহার সামগ্রী বিলিয়ে গাদিরে খোম ঈদ পালন করেছে। ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি পবিত্র এই ঈদ উপলক্ষে 2,272 জন শাস্তিপ্রাপ্ত কয়েদির সাজা হ্রাস কিংবা মওকুফ করেছেন। ইরানের পররাষ্ট্র নীতি বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড কামাল খাদরাজি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যে কোনো প্রতিবেশী দেশের পক্ষ থেকে ইরানের জাতীয় নিরাপত্তা হুমকিগ্রস্ত করা হলে তেহরান তার সমুচিত জবাব দেবে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী আরব দেশগুলোকে ইঙ্গিত করে তিনি এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। খাদরাজি বলেন, প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকে আমাদের নিরাপত্তাকে টার্গেট করা হলে ঐসব দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ইসরায়েলের গভীর অভ্যন্তরে হামলা চালানো হবে। তিনি বলেন, এ বিষয়টি এখন আর কারো কাছে অস্পষ্ট নয় যে পরমাণু অস্ত্র তৈরি করার সম্পূর্ণ কারিগরি দক্ষতা ইরানের রয়েছে, যদিও এই অস্ত্র তৈরির কোন সিদ্ধান্ত তেহরান নেয়নি। খাদরাজি বলেন, ইরান ও সৌদি আরব এই অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ দেশ এবং তাদের মধ্যকার মতবিরোধ মিটে গেলে পশ্চিম এশিয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে। এদিকে রাশিয়া বলেছে, ইরান যে পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না তা দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি এবং ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে অংশগ্রহণকারী রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানোভ এই মন্তব্য করেছেন। তিনি গতরাতে ভিয়েনায় বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি শুরু করেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তা অব্যাহত রেখেছেন। আমি একথা বলতে চাই যে মার্কিন সরকারের চাপ প্রয়োগের এই নীতির প্রতিক্রিয়ায় ইরান শতকরা ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পদক্ষেপ নিয়েছে, কিন্তু ইরানের শীর্ষতম পর্যায় থেকে বহু আগে রাশিয়াকে সুস্পষ্টভাবে জানানো হয়েছে তেহরান পরমাণু অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নেয়নি। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইরান বলেছে, আয়রন ডোম তৈরি করে কাঁচের টুকরো দিয়ে তাকে একদিন ঢিল খেতেই হবে। দখলদার শক্তি মাকড়সা জাল দিয়ে তৈরি বাসস্থানে কখনোই শান্তিতে ঘুমাতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক ইসরায়েল সফরের প্রতি ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ সাদেক ফাজলি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বাইডেনের ইসরায়েল ও সৌদি আরব সফর প্রসঙ্গে ফাজলি নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, জয় পরাজয় নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে, গণমাধ্যমে নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তেল আবিবের দৃষ্টি আকর্ষণ করার জন্য ইরান বিরোধী বক্তব্য দিয়েছেন। বাইডেন গত শনিবার জেদ্দায় আরব শীর্ষ নেতাদের সম্মেলনে বলেন, ইরানের পরমাণু কর্মসূচির উপর চাপ প্রয়োগ করার জন্য তার সরকার কূটনৈতিক চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। তিনি আরও দাবি করেন, আমেরিকা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না। মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় কানিয়ানি আজ নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, এ যুগের সেরা কৌতুক দেখুন, আমেরিকার প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষার বার্ষিকীতে এবং পরমাণু অস্ত্র ভাণ্ডারের অধিকারী ও আন্তর্জাতিক আইন অমান্যকারী ইসরায়েল সফর করার ঠিক পরপরই বাইডেন বললেন তিনি ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করার অনুমতি দেবেন না। কানিয়ানি আরও বলেন, বর্ণবাদী ইসরায়েলকে খুশি করতে গিয়ে বাইডেন এমন বোমার কথা উল্লেখ করেছেন যা ইরান কখনোই তৈরি করতে চায়নি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টে ২২ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে বিদ্যুৎ সংকট মোকাবেলায় এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে বাংলাদেশে আগামীকাল থেকে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে ডিজেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত রাখা, সরকারি বেসরকারি অফিসে কিছু কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করা এবং সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যুৎ সংকট সমাধানে আগামীকাল মঙ্গলবার থেকে দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ এবং প্রতিটি মসজিদে এসি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ সময় সরকারি বেসরকারি অফিসের সভাগুলো অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের জানান, বিদ্যুৎ সংকট সমাধানে আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে এলাকাভিত্তিক ২ ঘন্টা করে লোডশেডিং করা হবে। নসরুল হামিদ বলেন, পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য এই লোডশেডিং হবে, আগেই সবাইকে জানিয়ে দেওয়া হবে। তবে লোডশেডিং কোথাও টানা ২ ঘন্টা করা হবে না, দিনের ২৪ ঘন্টার মধ্যে ১/২ ঘন্টা করে সব মিলিয়ে ২ ঘন্টা করা হতে পারে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বিদ্যুৎ সংকট সমাধানে আপাতত করোনা মহামারীর সময়ের মতো হোম অফিস চালু করা, অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনা সহ বেশ কিছু পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে সুপারিশ পাঠানো হবে বলেও জানান নজরুল হামিদ। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদন কমিয়ে যাতে আমাদের খরচ কম হয়, যেটা সহনশীল হয়, সেই পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি। উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী সম্প্রতি বলেছেন, জ্বালানি সংকটের কারণে এই মুহূর্তে বিদ্যুতের ঘাটতি রয়েছে 2000 মেগাওয়াটের মতো। তিনি বলেন, দেশে বিদ্যুৎ লোডশেডিং আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতে আজ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহার মধ্যে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধায়করা অংশগ্রহণ করেছেন। ভোট গণনা হবে 21 জুলাই এবং 25 জুলাই দেশের পরবর্তী রাষ্ট্রপতি শপথ নেবেন। আজ বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা বলেন, সরকারি এজেন্সিকে ব্যবহার করে দল ভাঙানোর কাজ চলছে। যশবন্ত সিনহা বলেন, তিনি শুধু রাজনীতির লড়াই লড়ছেন না, তার লড়াই অনেকটাই সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধেও, যা কিনা সাম্প্রতিককালে অত্যন্ত ক্ষমতাশালী হয়ে উঠেছে। যশবন্তের কথায়, এই কেন্দ্রীয় এজেন্সিগুলোই দল ভাঙছে, মানুষকে বাধ্য করছে শাসক দলের পক্ষে ভোট দিতে। জম্মু কাশ্মীরের পুঞ্চে গ্রেনেড বিস্ফোরণে সেনা ক্যাপ্টেন ও জেসিও নিহত, আহত আরও 4 জন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরের পুঞ্চে গ্রেনেড বিস্ফোরণে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ও একজন জুনিয়র কমিশন্ড অফিসার বা জেসিও নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ রেখার কাছে ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 4 জওয়ান। সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তার সূত্রে প্রকাশ, গতকাল রোববার দিবাগত গভীর রাতে পুঞ্চ জেলার মেন্ধার সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর আকস্মিক গ্রেনেড বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় জওয়ানরা কর্তব্যরত অবস্থায় ছিলেন। বলা হচ্ছে, ওই ঘটনার পরপরই আহতদের হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য উধামপুরে নিয়ে যাওয়া হয়। এ সময় আর্মি ক্যাপ্টেন আনন্দ এবং নায়েব সুবেদার জেসিও ভগবান সিং চিকিৎসা চলাকালীন অবস্থায় মারা যান, যেখানে আরও 4 সেনার চিকিৎসা চলছে। এর আগে গতকাল রোববার জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর একটি তল্লাশি চালানো টিমের উপর হামলা চালায় অজ্ঞাত গেরিলারা। ওই হামলায় বিনোদ কুমার নামে সিআরপিএফ এর একজন সহকারী উপপরিদর্শক নিহত হন। চলতি জুলাই মাসে পর্যন্ত 2 বার হামলা চালিয়েছে অজ্ঞাত গেরিলারা। এসব হামলায় 2 জওয়ান নিহত হয়েছেন, এছাড়া অন্য 2 জন জওয়ান ও 1 জন বেসামরিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গত সপ্তাহে শ্রীনগরের লালচক এলাকায় পুলিশের নাকা তল্লাশি টিমের উপরে গেরিলারা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে এতে পুলিশের উপপরিদর্শক মুস্তাক আহমেদ নিহত হন। একই সঙ্গে ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও 2 জওয়ান। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ বা পিটিআই বিজয় লাভ করেছে। লাহোর সহ পাকিস্তানের জনবহুল এই প্রদেশের মোট 20টি আসনে গতকাল উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল জিতেছে 15 আসনে, আর বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল PMLN জিতেছে মাত্র 4 আসনে, একটিতে জিতেছে স্বতন্ত্র প্রার্থী। এই প্রদেশের নির্বাচনে যে দলই জেতে সে দলই পাঞ্জাবে স্থানীয় স্বাধীন সরকার গঠনের ক্ষমতা লাভ করে। কাজেই ইমরান খানের দল পাঞ্জাবের নির্বাচনে জেতার মধ্য দিয়ে শাহবাজের সরকারের ভিত্তি নড়বড়ে হয়ে গেল। পাকিস্তানের রাজনীতি বিশ্লেষকদের মতে, ইমরান খান পাঞ্জাবে স্থানীয় সরকার গঠন করার পরবর্তী পদক্ষেপে প্রাদেশিক সরকারকে ইস্তফা দিয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত দেবেন। এরই মধ্যে ইমরান খান পাকিস্তানের মধ্যবর্তী পার্লামেন্ট নির্বাচনের দাবি জানিয়েছেন। শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে দেশটিতে আবারও জরুরি অবস্থা ঘোষণা করেছেন, যা আজ থেকে কার্যকর হয়েছে। জরুরি অবস্থা নিয়ে বিক্রমসিংহে একটি নোটিশ জারি করেছেন। এতে বলা হয়, জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবা রক্ষণাবেক্ষণের স্বার্থে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন। আগামী 20 জুলাই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। পার্লামেন্টে ভোটাভুটির আগে এই জরুরি অবস্থা জারি করা হল। তীব্র অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কায় 100 দিনের বেশি সময় ধরে সরকার বিরোধী আন্দোলন চলছে। গত 9 জুলাই বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে পালিয়ে প্রথমে মালদ্বীপ ও পরে সিঙ্গাপুরে চলে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে তিনি পদত্যাগ করেন। ইহুদিবাদী ইসরায়েলি সেনা মুখপাত্র সম্ভাব্য গাজা যুদ্ধ নিয়ে ব্যাপকভাবে উদ্বিগ্ন। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো সাম্প্রতিক বছরগুলোতে অসংখ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এবং বহুবার সামরিক মহড়া চালিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি করেছে। ফিলিস্তিনের মা নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইসরায়েলের সেনা মুখপাত্র রন কুখাব বলেছেন, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে গাজার বিরুদ্ধে সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কুখাব বলেন, হামাস এবং গাজা নিশ্চিহ্ন হবার নয়, তাদের সঙ্গে আমাদের সংঘর্ষ চলমান। এই গাজা উপত্যকাকে তিনি খুবই জটিল একটি এলাকা বলেও উল্লেখ করেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পশ্চিম এশিয়ায় বাইডেনের সাম্প্রতিক সফর ছিল ভুল পদক্ষেপ এবং তা ব্যর্থ হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সহকর্মী আশরাফুর রহমানের পরিবেশনায়।
পশ্চিম এশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের পর ইরান সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই অঞ্চলে এই দুই সফর বেশ গুরুত্বপূর্ণ হলেও লক্ষ্য ও উদ্দেশ্যের ভিন্নতা এবং বাইডেনের ব্যর্থতা ও পুতিনের সম্ভাব্য সাফল্যের পাল্লার প্রভেদও বেশ লক্ষণীয় ও তাৎপর্যপূর্ণ। বাইডেন এসেছিলেন ইহুদিবাদী ইসরায়েল তথা অধিকৃত ফিলিস্তিনে ও সৌদি আরবে। লক্ষ্যটা ছিল সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে আবারও উষ্ণ করা, তেলের উৎপাদন বাড়াতে রিয়াদকে রাজি করানো এবং রিয়াদ তেল আবিব সম্পর্ককে আরও গভীর করা। সর্বোপরি ইরান বিরোধী নিরপেক্ষ জোট গঠনের প্রচারণা জোরদার করা। এসবের মধ্যে রিয়াদ তেল আবিব সম্পর্ককে জোরদারের প্রচেষ্টা ছাড়া বাইডেনের আর কোনো লক্ষ্য হালে পানি পায়নি। পশ্চিম এশিয়ায় বাইডেনের মোটামুটি এই ব্যর্থ সফরের প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট পুতিন ইরান সফরে আসছেন আগামীকাল। কোনো দেশ সম্পর্কে মিথ্যা ভীতি ছড়িয়ে জোট গঠন বা চাঁদা আদায় তার উদ্দেশ্য নয়, বরং সিরিয়া সংক্রান্ত আস্তানার শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখা এবং তুরস্ক ও ইসলামী ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করাই তার এ সফরের মূল লক্ষ্য। তেহরান ও মস্কো উভয়ই মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্যের নিষেধাজ্ঞার শিকার বলে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতাকে দিনকে দিন আরও শক্তিশালী করছে। ইউক্রেন যুদ্ধ পুতিনের জন্য চাপ সৃষ্টি করতে পারেনি এবং রাশিয়াকে কোণঠাসা করার মার্কিন ও পশ্চিমা প্রচেষ্টাও সফল হয়নি। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে দ্বিতীয়বার পুতিন বিদেশ সফর করছেন। তেহরানে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের সম্ভাব্য বৈঠকও বেশ গুরুত্ববহ এবং এতে তুর্কি রুশ সম্পর্কের সাম্প্রতিক শীতলতাও হয়তো কমে আসবে। জ্বালানি সংকট নিয়ে দিশাহারা বাইডেন ইরান বিরোধী সামরিক জোট গঠনের যে ডাক দিয়েছেন তাতে সাড়া দেয়নি কেউ। এ অবস্থায় কোনো কোনো মার্কিন বিশ্লেষক বলছেন, পশ্চিম এশিয়ায় বাইডেনের সাম্প্রতিক সফর ছিল ভুল পদক্ষেপ এবং তা ব্যর্থ হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। রাজনৈতিক দলসমূহের সাথে সংলাপের দ্বিতীয় দিনে এসে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আজ হতাশার সুরে বলেছেন, নির্বাচন নিয়ে ইসি সংকটে পড়ে গেছে। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
রাজনৈতিক দলসমূহের সাথে সংলাপের দ্বিতীয় দিনে এসে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আজ হতাশার সুরে বলেছেন, নির্বাচন নিয়ে ইসি একটা সংকটে পড়ে গেছে। একটি বড় দল বলছে তারা নির্বাচনে অংশ নেবে না, আরেকটি দল বলছে নির্বাচন হবে। এ নিয়ে সংকটে পড়ে গেছে ইসি। আজ সোমবার নির্বাচন ভবনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচন যদি নির্বাচন না হয়, নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হোক, সেটা আমরা কখনো চাইব না, আপনারাও চাইবেন না। সিইসি বলেন, আমরাও মনে করি বিএনপি যদি এই নির্বাচনে অংশ না নেয়, তাহলে আমাদের অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজনের উদ্দেশ্য সফল হবে না, নির্বাচন হয়তো আমরা করব।
নির্বাচন নিয়ে কিন্তু আমরা একটা সংকটের মধ্যে পড়ে গেছি। সংকটটা হচ্ছে এই, একটা বড় দল বলছে তারা নির্বাচনে অংশ নেবেন না, এই পরিবর্তন না হয়ে, আর একটা দল বলছেন নির্বাচন হবে। রাজনৈতিক পরিমণ্ডলে একটা দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। বিএনপি যেটা দাবি করছেন সেটা কিন্তু বিএনপিকে আলাপ আলোচনার মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে, ওগুলো আবার রিফ্লেক্টেড হতে হবে সংবিধানে, তা না হলে সংবিধানের সাথে আবার কর্মের আবার মিল থাকবে না, কনফ্লিক্ট হবে। নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হোক সেটা আমরা কখনো চাই না, আপনারা সেটা চাইবেন না, কিন্তু আমাদের যে দায়িত্ব হচ্ছে সমভাবে আপনাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরো জানান, বিএনপি যদি আওয়ামী লীগের সাথে সমঝোতা করে নতুন কোনো ব্যবস্থায় নির্বাচনে আসে, তাতে ইসির কোনো আপত্তি থাকতে পারে না। উল্লেখ্য, আগামী দ্বাদশ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার আকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। গতকাল রোববার থেকে শুরু হওয়া সংলাপ চলবে 31 জুলাই পর্যন্ত। ওদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ ঢাকা দক্ষিণের এক সম্মেলনে আবারও স্পষ্ট করে বলেছেন, প্রধান নির্বাচন কমিশন বা বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। অপরদিকে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সিইসির সমালোচনা করে বলেছেন, রাজনৈতিক দলের সাথে আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার সকালে এক কথা বলেন, আবার বিকেলে আরেক কথা বলেন।
আর নির্বাচন কমিশনের বক্তব্য তো সকালবেলা একটা থাকে, বিকেলবেলা আরেকটা থাকে, আরেকটি বক্তব্য দেওয়ার পর আবার পরে সেটি তিনি প্রত্যাহার করেন। সুতরাং এ নিয়ে আমি ব্যাখ্যা দিতে পারবো না, উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন।
ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, জনগণের ভোটে নয়, বিএনপি বিদেশি প্রভুদের তুষ্ট করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক আয়োজন প্রিয়জন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন, আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, হতভাগের লক্ষণ চারটি, এগুলো হচ্ছে: এক, চোখের শুষ্কতা অর্থাৎ পাপের পরও অনুশোচিত না হওয়া; দুই, অন্তরের পাষাণত্ব; তিন, দুনিয়া কামনায় অতিশয় লোভ; আর চার, পাপকর্ম অব্যাহত রাখা।
আমরা সবাই এই চারটি অসৎ কাজ থেকে নিজেদের বিরত রাখব, এই প্রত্যাশা রেখে নজর দিচ্ছি চিঠি পত্রের দিকে। আসরের প্রথম মেলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে, আর পাঠিয়েছেন ইন্টারন্যাশনাল ডিএক্স রেডিও শ্রোতা ক্লাবের পরিচালক এস এম নাজিমুদ্দিন। তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা বিভাগের অতি পরিচিত ও প্রিয় অনুষ্ঠান প্রিয়জন। শ্রোতাদের নানা মতামত, হাদিসের বাণী, সাক্ষাৎকার, গান, এসবের সমাহারে এক অনবদ্য শ্রোতাপ্রিয় অনুষ্ঠান এটি। আমাদের সবার প্রিয় ভাই আশরাফুর রহমানের প্রযোজনায় অত্যন্ত যত্নের সঙ্গে অনুষ্ঠানটি প্রস্তুত করে থাকেন। বরাবরের মতোই গত 4 জুলাই তারিখে একটি জমজমাট ও প্রাণবন্ত প্রিয়জন উপহার পেলাম। রেডিও তেহরানের নতুন ও পুরনো দিক পাল সব শ্রোতা বন্ধুদের সুন্দর সুন্দর মতামতপূর্ণ মেইলের সমাহার আমাকে মুগ্ধ করেছে। এই তালিকায় নিজের নামটি দেখে আপ্লুত হলাম। চিঠির শেষ অংশে এ শ্রোতা বন্ধু আগের মতোই সপ্তাহে 2 দিন প্রিয়জন প্রচার করার অনুরোধ জানিয়েছেন।
ভাই নাজিমুদ্দিন, 4 জুলাইয়ের প্রিয়জন আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে, আর সপ্তাহে 2 দিন প্রিয়জন প্রচারের যে প্রস্তাব আপনি দিয়েছেন তা এ মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব হবে না। ভবিষ্যতে অনুষ্ঠানের সার্বিক সময় বাড়লে অবশ্যই আমরা আপনার প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনা করব। তো চমৎকার গঠনমূলক চিঠিটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
একই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে পরের মেইলটি পাঠিয়েছেন বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার থানার তিনলা থেকে আলী আহমেদ আরিফ। তিনি লিখেছেন, 4 জুলাই প্রচারিত প্রিয়জন অনুষ্ঠানটি বেশ মনোযোগ দিয়ে উপভোগ করেছি। আসরটি সত্যি বেশ জমকালো ছিল। ওইদিন সাক্ষাৎকার পর্বে রেডিও তেহরানের 40 বছর পূর্তি উপলক্ষে ঢাকার খিলগাঁওয়ের সিনিয়র শ্রোতা ডক্টর সালেহ মতিনের কথাগুলো খুব ভালো লেগেছে।
ভারতের আসামের বরপেটা জেলার কান্দুলিয়ার শ্রোতা আব্দুল সালাম সিদ্দিকও 4 জুলাইয়ের প্রিয়জন সম্পর্কে মতামত জানিয়ে একটি ইমেল পাঠিয়েছেন। লিখেছেন, জীবন ঘনিষ্ঠ চাহিদা পূরণের মাধ্যমে রেডিও তেহরান হয়ে ওঠে এক একজন শ্রোতার দৃষ্টিতে এক একটি জ্ঞানের উৎস, আর তা প্রকাশ পায় প্রিয়জন অনুষ্ঠানের মাধ্যমে। তাই তো প্রিয়জন আসর হয়ে ওঠে জমজমাট, বৈচিত্র্যময়, রংধনুর সপ্তরথীর 7 রঙে রঙিন। প্রিয়জন আসরের রঙের এই বাহার দেখে আমি অভিভূত ও আহ্লাদিত হয়ে পড়ি। 4 জুলাইয়ের প্রিয়জন অনুষ্ঠানটিও তার কোনো ব্যতিক্রম ছিল না। এখানে ছিল অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের সুন্দর সাজানো গোছানো সাবলীল হৃদয় স্পর্শ করা অনুভবের এক একটি অসাধারণ অভিব্যক্তি, যা অনুষ্ঠানকে করেছে আবেদনশীল, প্রাণবন্ত ও আকর্ষণীয়। অনুষ্ঠানে অনেক পুরাতন শ্রোতার চিঠি সামিল হওয়া দেখে মনে হল রেডিও তেহরান আবার হৃত গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।
4 জুলাইয়ের প্রিয়জন সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য আলী আহমেদ আরিফ ও আব্দুল সালাম সিদ্দিক ভাই, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ।
বাংলাদেশের গোপালগঞ্জ জেলার জলিরপাড় থেকে বিধানচন্দ্র টিকাদার পাঠিয়েছেন এবারের মেইলটি। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, আমি এখন ভারতে আছি এবং ভারতের বেতার শ্রোতাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছি। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান নিয়েও কথা হচ্ছে। কিছু বেতার শ্রোতাকে রেডিও তেহরানের ওয়েবসাইট ও অনলাইনে অনুষ্ঠান শোনার কৌশল জানিয়েছি, মতামত পাঠানোর ইমেল আইডিও দিয়েছি।
ভারত সফরে গিয়ে নিশ্চয়ই আপনি ব্যস্ত সময় পার করেছেন, তারপরও রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির জন্য আপনি যে চেষ্টা চালাচ্ছেন তা অবশ্যই প্রশংসনীয়। তো ইমেলের জন্য বিধানচন্দ্র টিকাদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেলটি এসেছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘি থেকে, আর পাঠিয়েছেন মোবারক হোসেন ফণী। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন পুরনো শ্রোতা এবং parstoday.com এর নিয়মিত পাঠক। বিভিন্ন ওয়েবসাইটে খবর পড়া আমার শখ। ওয়াইফাই এর বাইরে থাকলে আমি মোবাইল ডাটা ইউজ করে থাকি। আমার সিমটি 3G হওয়ার কারণে অনেক সাইট ভিজিট করতে হিমশিম খেতে হয়। তবে আনন্দের বিষয় হচ্ছে প্রিয় পার্সটুডে সবসময় খুবই দ্রুত গতিতে ওপেন হয়, এজন্য পার্সটুডে কর্তৃপক্ষকে প্রিয়জনের মাধ্যমে ধন্যবাদ জানাই।
পার্সটুডে দ্রুত ওপেন হয় জেনে ভালো লাগলো। তো নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি পার্সটুডে ভিজিট করার জন্য মোবারক হোসেন ফণি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধানচন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, 5 জুলাই রেডিও তেহরানের সান্ধ্যকালীন অধিবেশন শুনলাম। অনুষ্ঠানমালায় ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, দর্পণ, কথাবার্তা, গল্প ও প্রবাদের গল্প এবং সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। সোহেলা আহমেদ এবং রেজওয়ান হোসেনের উপস্থাপনায় সাপ্তাহিক দর্পণ অনুষ্ঠানে বিশ্বে ঘটে যাওয়া কিছু ঘটনার চমৎকার বিশ্লেষণ দারুণ উপভোগ্য ছিল। কথাবার্তা অনুষ্ঠানে সিরাজুল ইসলামের বিশ্লেষণ অনুষ্ঠানটিকে আলাদা মাত্রা দিয়েছে। এছাড়া গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানে পরিবেশিত একটি প্রাচীন গল্প বেশ উপভোগ্য ছিল।
প্রতিদিন অনুষ্ঠান শোনার পর বর্ণনামূলক ইমেল পাঠানোই বিধানচন্দ্র সান্যাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে চেষ্টা করবেন আমাদের অনুষ্ঠানগুলোর উপর বিষয়ভিত্তিক মতামত জানাতে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, খুলনার বর্ষিয়ান বেতার শ্রোতা ও সংগঠক মুনির আহমদের সঙ্গে। রেডিও তেহরানের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে সহ 6 জন সিনিয়র শ্রোতাকে বিশেষ সম্মাননা দেয়া হয়। সম্মাননার বিষয়ে অনুভূতি এবং 40 বছর পূর্তিতে রেডিও তেহরান সম্পর্কে তার সার্বিক মূল্যায়ন জানতে সম্প্রতি আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন,
রেডিও তেহরান 40 বছর পূর্তি হয়েছে গত 17ই এপ্রিল 2022 সালে। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানটা শুরু হয়েছিল 1982 সালের 17ই এপ্রিল। সে থেকে 40টা বছর একভাবে রেডিওতে সম্প্রচার হওয়া এটা কিন্তু অনেক বেতারের পক্ষেই সম্ভব হয় না। গত 27 মে ঢাকায় রেডিও তেহরানের যে ফ্যান ক্লাব আছে, IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ, তাদের উদ্যোগে রেডিও তেহরানের বাংলা বিভাগের 40 বছর পূর্তি উপলক্ষে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের মহামান্য রাষ্ট্রদূত, আমিও সেখানে আমন্ত্রণ পেয়ে পৌঁছেছিলাম। শ্রোতাদের সাথে মিলে একটা সুন্দর অনুষ্ঠান সেখানে উপভোগ করার সুযোগ পেয়েছি আমি। যাই হোক, সেই অনুষ্ঠানে আমাকে আমার মতো 6 জনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে সিনিয়র শ্রোতা হিসেবে। এতে আমি অভিভূত হয়ে গেছি। আমি বুঝতে পারিনি যে এইভাবে আমাকে সম্মানিত করা হবে। তবু আমি মনে করব যে এটা আমাকে অতিরিক্ত সম্মান দেওয়া হয়েছে।
মনির ভাই, আপনার মতো বর্ষিয়ান শ্রোতা সংগঠককে সম্মানিত করে IRIB ফ্যান ক্লাবও সম্মানিত হয়েছে। তো আগামী আসরে আমরা আবারও আপনার সাথে কথা বলার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন। আজকের আসরে অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়: রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
এবারের মেইলটি এসেছে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া থেকে, আর পাঠিয়েছেন হারুনুর রশিদ। তিনি লিখেছেন, রেডিও তেহরানের একটি শ্রেষ্ঠ অনুষ্ঠানের নাম রংধনু আসর। ইরানি প্রখ্যাত কবি জালালউদ্দিন মোহাম্মদ রুমির মসনবীর গল্প গ্রন্থ থেকে বৃদ্ধ ও ডাক্তারের বার্ধক্য বিষয়ক গল্পটিকে আমার কাছে মনে হয়েছে রংধনু আসরের সর্বশ্রেষ্ঠ গল্প। মাওলানা জালালউদ্দিন রুমির বার্ধক্য বিষয়ক চমৎকার গল্পটি রংধনুকে অলঙ্কৃত করেছে বিশেষভাবে।
রংধনু আসর সম্পর্কে আপনার মতামত জেনে ভালো লাগলো। তো শ্রোতাবন্ধু হারুনুর রশিদ, আশা করি চিঠি লেখা অব্যাহত রাখবেন। বাংলাদেশের রাজধানী ঢাকার খিলগাঁও থেকে ইকো ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ডক্টর সালেহ মতিন পাঠিয়েছেন এবারের মেইলটি। মহান আল্লাহর গুণবাচক, নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত ধারাবাহিক আলোচনা আসমাউল হোসনার প্রশংসা করে তিনি লিখেছেন, আসমাউল হোসনা অনুষ্ঠানটি বাস্তবিকই ভিন্নধর্মী একটি বেতার পরিবেশনা। ইসলামী মূল্যবোধের মৌলিক আবহ অনুষ্ঠানটির নামের মধ্যেই খুঁজে পাওয়া যায়। অনেক শ্রোতাই পরিবেশনাটি আমার মতো পছন্দের তালিকায় রেখেছেন। এরপর গত 2 জুলাই থেকে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান নামে নতুন শুরু হওয়া ধারাবাহিকের প্রশংসা করেছেন এ শ্রোতাবন্ধু। তবে ইরান ভ্রমণ অনুষ্ঠানটি আবারও ফিরিয়ে আনার অনুরোধ করেছেন তিনি।
ভাই সালেহ মতিন, ইরান ভ্রমণ অনুষ্ঠানটি শেষ হয়ে যাওয়ায় জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হয়েছে। ইরান ভ্রমণ অনুষ্ঠানটি যে শ্রোতাদের ভ্রমণ পিপাসা মেটাতো তা আমরা বিভিন্ন সময় জেনেছি। আমরা চেষ্টা করব ইরান ভ্রমণ বিষয়ক নতুন কোন অনুষ্ঠান চালু করতে। তো রেডিও তেহরানের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী থানার জগন্নাথ দি থেকে, আর পাঠিয়েছেন ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি এম এম গোলাম সারওয়ার। তিনি লিখেছেন, রেডিও তেহরানের প্রতি আমার এতটা ভালোবাসা যে রেডিও তেহরান ছাড়া আমি আমার জীবনকে ভাবতে পারি না। রেডিও তেহরান আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। রেডিও তেহরানকে জীবনের সাথে এভাবে জড়িয়ে নেবার অনেকগুলো যুক্তিসঙ্গত কারণ আছে।
আচ্ছা, কি কি কারণ আছে তা কি গোলাম সরোয়ার ভাই জানিয়েছেন চিঠিতে?
হ্যাঁ, তিনি এক এক করে 7টি কারণ উল্লেখ করেছেন। কারণগুলো হলো,
1, পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমার মাধ্যমে অধিবেশন শুরু। 2, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ বিশ্ব সংবাদ ও সংবাদ ভাষ্য। 3, দক্ষ অভিজ্ঞ ইসলামী মনোভাবাপন্ন এবং শ্রোতাদের প্রতি আন্তরিক কলাকুশলী। 4, শ্রোতাবান্ধব অনুষ্ঠান প্রচার। 5, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা ও মজলুমের পক্ষে ন্যায্য কথা বলা। 6, অভিশপ্ত ইহুদিবাদী ইসরায়েল ও সাম্রাজ্যবাদী আমেরিকার অযৌক্তিক কর্মতৎপরতার বিরুদ্ধে সাহসিকতার সাথে মোকাবেলা করা। এবং 7, ইসলামী প্রজাতন্ত্র ইরানের মুখপাত্র হিসেবে বিশেষ করে সারা দুনিয়ার ইসলাম ও মুসলমানদের অভিভাবকের ভূমিকা পালন করা।
রেডিও তেহরানকে পছন্দের গণমাধ্যম হিসেবে বেছে নেয়ার পেছনে চমৎকার কিছু কারণ উল্লেখ করলেন গোলাম সারোয়ার ভাই। তো চমৎকার চিঠিটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কয়েকজন ডিএক্স এর বন্ধুর নাম ঠিকানা জানিয়ে দেব যারা আমাদের কাছে শর্ট ওয়েভে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে রতন কুমার পাল, মুর্শিদাবাদের বারুইপাড়া থেকে মোহাম্মদ নাজিমুদ্দিন, বাংলাদেশের ঝিনাইদহ থেকে নজরুল ইসলাম এবং জামালপুরের মাদারগঞ্জ থেকে হারুনুর রশিদ।
রিসেপশন রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তো বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি নাতির রসুল। গানটির কথা, সুর ও শিল্পী কামরুজ্জামান রাব্বি।
আপনারা নাতটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে। কথা হবে আবারও আগামী আসরে।
তের ফুল ইয়া হাবিব ইয়া রাসূল, 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 ইয়া হাবিব ইয়া রাসূল। খোদারি দোস্ত যে আছে তোমার উম্মত সমস্ত, তুমি তো খোদারি দোস্ত যে আছে তোমার উম্মত সমস্ত, তোমার ফরিয়াদে খোদারি দরবারে, তোমার ফরিয়াদে খোদারি দরবারে, সকল পাপ হবে নির্মূল। ইয়া হাবিব ইয়া রাসূল, ইয়া হাবিব ইয়া রাসূল, ইয়া হাবিব ইয়া রাসূল, ইয়া হাবিব ইয়া রাসূল। তোমার দিনের ডাকে সাড়া না দিয়ে কত লোভী জালেম গেছে লুকিয়ে,
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক একজন এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও টেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ 18 জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম, আওয়ামী লীগ বিএনপি সমঝোতা করে নতুন ব্যবস্থায় নির্বাচনে এলে আপত্তি নেই, বলেছেন সিইসি দৈনিক আমাদের সময়। সরকারের নতুন পরিকল্পনা বাস্তবায়নের ম্যানেজার হচ্ছে সিইসি, বলেছেন রিজভি দৈনিক মানব জমিন। পানির মূল্য বৃদ্ধি নয়, ওয়াসার উচিত দুর্নীতি বন্ধে নজর দেওয়া, দৈনিক প্রথম আলো। কাল থেকে সারা দেশে এলাকা ভিত্তিক লোডশেডিং, দৈনিক কালের কণ্ঠ। বিএনপি বিদেশি প্রভুদের তুষ্ট করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়, বলেছেন ওবায়দুল কাদের দৈনিক নয়া দিগন্ত। ভারতের শিরোনাম, জরুরি অবস্থা জারি হল শ্রীলঙ্কায়, বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্মুখী লড়াই, দৈনিক আনন্দবাজার পত্রিকা। বিজেপির কজন বিধায়ক আছে নিজেরাও জানে না, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে কটাক্ষ অভিষেকের। শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। রাজধানী ঢাকার বাসিন্দাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী পানির দাম নির্ধারণ করতে চায় ওয়াসা। এ লক্ষ্যে এলাকা ভিত্তিক পানির দাম নির্ধারণ বিষয়ক টেকনিক্যাল স্টাডির ফলাফল গতকাল রোববার উপস্থাপন করেছে সরকারি এ সংস্থা। ওয়াসার নতুন প্রস্তাব অনুযায়ী নিম্ন আয়ের মানুষ তথা বস্তিবাসী ছাড়া রাজধানীর অন্য বাসিন্দাদের আরও বেশি দামে পানি কিনতে হবে। ওয়াসার এমন প্রস্তাবের যৌক্তিকতা সহ নানা বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ও কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান। তিনি বলেন, এই পদ্ধতি চালু হলে দেখা যাবে পানি শুধু তারাই পাচ্ছেন যারা বেশি দামে কিনছেন, আর যারা কম দামে পানি পাবেন তাদের পানির গুণগত মান খারাপ হবে। শ্রেণীভিত্তিক পানি বিক্রি হলে দেখা যাবে ওই বেচারারা অর্থাৎ নিম্ন আয়ের মানুষ ঠিকমতো পানি পাচ্ছেন না। দৈনিক কালের কণ্ঠ শিরোনামের খবরে বলা হয়েছে, জ্বালানি তেলের লোকসান কমাতে আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে শিডিউল অনুযায়ী এলাকা ভিত্তিক লোডশেডিং এর মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিকি এলাহি চৌধুরী। এছাড়া ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আজ সোমবার থেকে বন্ধ রাখা হবে বলে জানান তিনি। আজ সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রাত 8টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করার পাশাপাশি মসজিদে এসি বন্ধ রাখতে তাগিদ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ভোটে নয়, বিদেশি প্রভুদের তুষ্ট করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বিএনপি। আজ সোমবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর প্রধান কার্যালয়ে সংস্থাটির সার্বিক কার্যক্রম সম্পর্কিত মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বর্তমান নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে মির্জা ফখরুলের এ ধরনের বক্তব্য দেশের গণতন্ত্র, সকল সংসদ সদস্য এবং সংবিধান ও আইনের শাসনের প্রতি নির্মম উপহাস ছাড়া আর কিছুই নয়। এদিকে আওয়ামী লীগ ও বিএনপি সমঝোতা করে নতুন কোন ব্যবস্থায় নির্বাচনে আসলে তাতে নির্বাচন কমিশনের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি কাজী হাবিবুল আউয়াল। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপে তিনি একথা জানান। সিইসি বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নতুন কোনো ব্যবস্থায় নির্বাচনে আসে তাতে ইসির কোনো আপত্তি থাকতে পারে না। আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন, অনুকূল পরিবেশ ও সমতল ভিত্তি তৈরি করতে চাই, একটি জবাবদিহিমূলক দায়িত্বশীল সংসদ দরকার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, সরকার অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার জন্য ভিন্ন ধরনের নীল নকশা করেছে। এই নীল নকশা বাস্তবায়নের প্রধান ম্যানেজার হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন নামক একটি সংগঠনের উদ্যোগে বিগত দিনে বিএনপির আন্দোলনে গুম খুন হওয়া পরিবারগুলোর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভি বলেন, শেখ হাসিনা নিজে একটি দুর্যোগ, দুর্যোগ হিসেবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি আবির্ভূত হয়েছেন। দুর্যোগ বলেই তো গুম খুনের পরিবার এখানে উপস্থিত হয়েছেন। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন গুমের সংখ্যা বাড়বে, ক্রস ফায়ার সংখ্যা বাড়বে। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছে। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, বুধবারের প্রেসিডেন্ট নির্বাচনের আগে শ্রীলঙ্কায় জারি হল জরুরি অবস্থা। সোমবার সে দেশের প্রধানমন্ত্রী তথা কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে এই ঘোষণা করেছেন। ঘটনাচক্রে তিনি নিজেও প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী। ইতিমধ্যে পার্লামেন্টের অধিবেশন ডেকে প্রেসিডেন্ট ভোটের নিয়ম বদল হয়েছে শ্রীলঙ্কায়। আগের মতো আম নাগরিকদের সমর্থনে নয়, সেদেশের পার্লামেন্টের সদস্যদের ভোটেই আগামী 20 জুলাই নির্বাচিত হবেন পরবর্তী প্রেসিডেন্ট। ভারতে রাষ্ট্রপতি নির্বাচনের মতো শুধু মাত্র সাংসদ বিধায়করা নন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে এতদিন ভোট দিতেন সেদেশের প্রত্যেক নাগরিক। এত কম সময়ের মধ্যে সেই আয়োজন কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে তাই পার্লামেন্টের সদস্যদের ভোটের ভিত্তিতেই অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। দৈনিক আজকাল লিখেছে, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে গিয়ে বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে এক হাত নিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকালে গেরুয়া শিবিরের রিসেট রাজনীতি নিয়ে টুইটারে খোঁচা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিধানসভায় দাঁড়িয়ে তাঁর কটাক্ষ কজন বিধায়ক বিজেপিতে রয়েছে তা ওরা নিজেরাই জানে না। বিজেপি শাসিত রাজ্যে তো আমাদেরও বিধায়ক রয়েছে, কোথায় তাঁদের তো হোটেল বন্দি করে রাখতে হচ্ছে না, নিজেদের পাপের ফল ভুগছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, বিধায়কদের ক্রস ভোটিং আটকাতে তাদের রিসার্চে আটকে রেখেছিল বিজেপি। এমনকি বিজেপি বিধায়কদের ফোন নিজের হেফাজতে রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটারে গেরুয়া শিবিরকে খোঁচা দেওয়ার পর বিধানসভায় দাঁড়িয়েও তোপ দাগলেন অভিষেক। খবরটি দৈনিক সংবাদ প্রতিদিনের। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
এবার সংক্ষিপ্ত সংবাদ। সমগ্র ইরান জুড়ে আজ ঈদে গাদির উদযাপিত, মিষ্টি ও উপহার সামগ্রী বিতরণ। পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি। খারাজি, পরমাণু অস্ত্র তৈরির সামর্থ্য থাকার অর্থ তৈরি করা নয়, রাশিয়া। বাংলাদেশে বিদ্যুৎ সংকট মোকাবেলায় কাল থেকে এলাকা ভিত্তিক লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং জম্মু কাশ্মীরের পুঞ্জে গ্রেনেড বিস্ফোরণে সেনা ক্যাপ্টেন ও জেসিও নিহত, আহত আরও 4 জন। শ্রোতা বন্ধুরা, আপনি ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ। Thank you.
Thank you.